রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী রয়েছেন। আমরা একটি বিষয় রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করব। আর আমাদের শোয়েব ভাই রয়েছেন, আমরা হামদে বাড়ি তালা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার চেষ্টা করব। আজকের যে বিষয় আমরা নিয়েছি, শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা চাইলে আজকের বিষয় সম্পর্কে আমাদেরকে কল, এসএমএস এবং ফেসবুক পেজে লাইভ হচ্ছে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কলগুলো আমরা শুনবো, এসএমএসগুলো পড়ারও চেষ্টা করব। আজকের বিষয় আমরা রেখেছি, একটা কথা মানুষ বলে, তিনটি সময় একটি কথা বলে। একটা হলো গিয়ে শাসনের ক্ষেত্রে, যখন সন্তানকে মা বাবা শাসন করে বা বড় ভাই বা বড় বোন ছোটদেরকে শাসন করে, শাসনের ইশারাতে এই কথাটা বলে উচিত শিক্ষা হয়েছে। দ্বিতীয়ত, হিংসার কারণে এই শব্দটা ব্যবহার করে মানুষ, যখন কারো প্রতি কারো হিংসা থাকে। আর এই হিংসার কারণেই যখন ওই ব্যক্তির প্রতি তার হিংসা আছে, তখন ওই ব্যক্তির কোনো বিপদে, কোনো অসুস্থতায়, কোনো কষ্টের সময়, তখন এই ব্যক্তি উচ্চারণ করে মুখ দিয়ে, সঠিক বিচার হয়েছে এভাবে বলি। এরপরে আপনার আরও একটি সময় আছে, যেটা খেলার ছলে বলে থাকে। আজকে রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাই অনেক সময় শুনেছেন হয়তো বা, খেলার ছলে, যেটা মানুষ মাইন্ডে নেয় না বা কোনো ওই রকমের বুঝে না বা না বুঝেই বলে দেয় বন্ধুবান্ধবের মধ্যে বা একে অপরের সাথে, তখন বলার সময় এই বিষয়টা চিন্তা করে না, খেলার ছলে বলে দেয় উচিত শিক্ষা হয়েছে। এই তিনটা সময় মানুষ এই শব্দটা ব্যবহার করে। এই যে উচিত শিক্ষা হয়েছে, এই কথাটা বলাটা কেমন, এটাও আমাদের জানা দরকার। এবং শাসনের ক্ষেত্রে বলবো কিভাবে বলা বলতে হবে। এরপরে আমরা যদি হিংসা মনে রেখে কারো ব্যাপারে বলি উচিত শিক্ষা হয়েছে, তো সেটা কিভাবে বলি আর তার ধরন কি, আর এর জন্য আমাদের শাস্তি কি হবে যে হিংসা নিয়ে আমরা কারো প্রতি রাগ নিয়ে বসে আছি। আর তৃতীয় যেটা বললাম, খেলার ছলে যখন আমরা বলি সঠিক বা এবার বলি না আমরা যেই মানুষের বেখেয়ালে বলে দিই আমরা, তো এই যে কথাগুলো বলি সময় সময়, তো আমাদের উচিত যে উচিত শিক্ষা যে বলি আমরা কাউকে, এটা কখন বলা উচিত আর বলবো কি না, এটাও আমাদের জানা উচিত। নেকির দাওয়াতের উদ্দেশ্যে আজকের এই বিষয়টা রেখেছি আমরা, উচিত শিক্ষা হয়েছে। এক মুসলমান অপর মুসলমানকে বিপদে পড়লে কিভাবে সে বলতে পারে কি উচিত শিক্ষা হয়েছে। আমরা নাতখার কাছে যাব হামদে বাড়ি তালা শোনার জন্য। এর পূর্বে একটি কথা বলেই আমি শোয়েব ভাইকে বলবো হামদ শোনানোর জন্য। কথাটা হলো গিয়ে, দর্শক শ্রোতা, জিন্দা থাকলে মানুষ নিন্দা করে, জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই, আর লাশের প্রতি ভক্তি শ্রদ্ধা আর প্রশংসা শত্রুও করে, এটাও আমাকে মাথায় রাখতে হবে। আমি যখন জিন্দা আছি আমাকে মানুষ নিন্দা করবেই, এটা আমাকে মাথায় বসিয়ে নিতে হবে। আর যখন আপনি আমি লাশ হয়ে যাব, মারা যাব, তখন শত্রুপক্ষ আমার প্রশংসা করবে, আহ লোকটা ভালো ছিল। শুরুতে এতটুকু বললাম, ইনশাআল্লাহ মোবালিকদের সাথে আরও আলোচনা করবো আমরা উচিত শিক্ষার ব্যাপারে। কার কখন উচিত শিক্ষা হয়ে যায় কেউ বলতে পারে না, অন্যকে বলার ব্যাপারটা আমরা যেন একবার বাবি সোহেবে আমাদেরকে হামদে বাড়ি তালা শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সকলে মিলে দূরে দূরে পাক পাঠ করে নি।
সুনলি شفيعنا صلي على محمد آمين مدينة تجبو شفيعنا صلي على محمد لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير أول آخر تمي الله ظاهر باطن تمي الله حافظ ناصر تمي الله حافظ ناصر تمي لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ আল্লাহ সর্ব শক্তি মান বন্দর প্রতি দয়াবান প্রিয় নবী করলেন দান প্রিয় নবী করলেন দান যিনি ঈমানের জান ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দ্বার বন্ধ হবে দোযখের নার খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোযখের নার মনতে কে যে একবার বলবে মন থেকে যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রবি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও গো খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও গো নূর নবীর রাজা দেখা নূর নবীর রাজা সে তাই পড়ি এই কলিমা ইল্লাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্নাবী রাসূলিল্লাহ লা ইলাহা
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। রফিক ভাই আমাদের সাথে আছেন আজকের আলোচনায়। হ্যাঁ রফিক ভাইও ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে মাদানী ফুল দিবেন, উচিত শিক্ষা। আর নূর হোসেন ভাইও রয়েছেন, কিছু মাদানী ফুল শ্রবণ করি। দর্শকের দারুণ দারুণ কিছু SMS আসতেছে আজকে উচিত শিক্ষা নিয়ে, যখন শুনলেন আজকের বিষয়, আজকের টপিক উচিত শিক্ষা, তো দর্শকের দারুণ কিছু মন্তব্য অভিমত চলে আসছে ব্যাপারে। শুরুতে আমরা রফিক ভাইয়ের কাছে আসি। রফিক ভাই, উচিত শিক্ষা তো হলো, যখনই কোনো ব্যক্তি বিপদে পড়ে বা ছোটরা কথা না মেনে ভুল পথে চলে যায়, দুর্ঘটনায় পড়ে যায়, বড়দের থেকে এটা আসে উচিত শিক্ষা হয়েছে, কথা তো মানল না আমার, এখন তো উচিত শিক্ষা হয়েছে। এরপরে হিংসা বিদ্বেষ যাদের অন্তরে থাকেন, আমি শুরুতেই তিনটা ধাপ বললাম, এই ধরনের ব্যক্তিরা আপনার বলে থাকে উচিত শিক্ষা হয়েছে, এই বিষয়ে শুরুতে কিছু মাদানী ফুল দর্শককে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকের যে বিষয়টা নির্বাচন করা হয়েছে, এটাও নিছক মানে অনর্থকভাবে এটাকে নেওয়া হয়নি,
রাইট?
এর মধ্যেও আমাদের জন্য অনেক শিক্ষণীয়, অর্থাৎ মাদানী ফুল রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন, হয়তো অনেকেই আশ্চর্যান্বিত হবেন, বিস্মিত হবেন যে এই কথার মাঝেও কি কোনো গুণা সংগঠিত হতে পারে। উচিত শিক্ষা হয়েছে, কি হয়েছে? উচিত শিক্ষা হয়েছে, সঠিক শাস্তি পেয়েছে সে। অনেক সময় সমাজের মধ্যে আপনি যে কথা আগে বললেন, অনেক সময় ছাত্ররাও দেখা গেল একজন পড়া পারছে, একজন পড়া পারেনি, সে যখন যে পড়া পারেনি তাকে যখন টিচার যখন তাকে পানিশমেন্ট দিচ্ছে, তখন অন্য শিক্ষার্থী মনে মনে বলছে যে উচিত শিক্ষা হয়েছে,
উচিত শিক্ষা হয়েছে। ভাই বোনের মধ্যে হলে,
দুই পুত্র সন্তানের বউ যদি একসাথে থাকে,
আচ্ছা,
একজন পুত্র সন্তানের বউ মানে একজন ঘরের বউ, ছেলের বউ, দেখা যাচ্ছে সে তিরস্কৃত হচ্ছে শ্বশুরের দ্বারাই হোক বা স্বামীর দ্বারাই হোক, তখন দ্বিতীয় পুত্রবধূ বলে উচিত শিক্ষা হয়েছে,
রাইট?
এইভাবে সমাজে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, অফিসে বলেন, আদালতে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, যেখানেই বলেন, চলতে ফিরতে সমাজে এ কথাটা আমরা প্রায় শুনি। অনেক সময় মানুষ মনে মনে বলে থাকে, আবার অনেক সময় দেখা যায় প্রকাশ্যে বলেই ফেলে,
বলেই ফেলে
উচিত শিক্ষা হয়েছে,
রাইট?
আসলে এই কথাটা বলা কেমন, এটা যদি আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে যদি আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি,
রাইট,
একটু বিশ্লেষণ করি এই কথাটার, তাহলে দেখা যাবে এর সাথে রিলেটেড অনেকগুলো বাতেনি আমরাজ, যেটাকে আমরা স্পিরিচুয়াল ডিজিজ বলি, মানে আত্মিক রোগ, যেটা আত্মার সাথে যে রোগটা রিলেটেড, সেই রোগটা বেরিয়ে আসছে। আপনি যখন কোনো ব্যক্তির পেশেন্টের যদি যখন যারা ডায়াগনোসিস করে, যারা যখন কোনো পেশেন্টের ব্লাড যখন স্ক্যানিং করে, তখন দেখা যায় তার ব্লাড স্ক্যানিং মাধ্যমে বা ইউরিন স্ক্যানিংয়ের মাধ্যমে, স্টুল স্ক্যানিংয়ের মাধ্যমে, তখন এর মধ্যে থেকে বিভিন্ন রোগ বালাই বের হয়ে আসে, যে এই রোগীটা এই এই রোগের মধ্যে আক্রান্ত, ঠিক আছে? অন দ্য সেম ওয়ে, একইভাবে যখন এই কথাটাকে অ্যানালাইসিস করলাম, জানলাম, স্টাডি করলাম এর উপরে, জানো না, মাদানী চ্যানেলে যারা দর্শক আছে তারা যে কোনো বয়ানের পূর্বে, যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার পূর্বে তারা স্টাডি করে আসে, তো তখন দেখলাম জাকির ভাই সত্যিকার অর্থে, এর আগে আমিও এতগুলো বিষয় আমি জানতাম না, সত্যি কথা যেটা,
রাইট?
কারণ সত্যি প্রকাশ করার মাঝে কোনো লজ্জা নেই, এই বিষয়গুলো আমি জানতাম না যে এর মাঝে এত কিছু লুকিয়ে আছে,
রাইট?
আল্লাহ তাআলার দয়া যে যখন এই বিষয়টা সামনে চলে আসলো, তখন এই এর যে কুফল দিকগুলো রয়েছে, খারাপ দিকগুলো রয়েছে, সেগুলো জানতে পারলাম। আর যখনই কোনো মানুষ জানতে পারে, তখন থেকে সে কি করে, বাঁচার
চেষ্টা
করে এগুলো থেকে। তো আজকে মাদানী চ্যানেলে দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে, তারাও ইনশাল্লাহ আজকে থেকে বাঁচার চেষ্টা করবেন বলে আমি মনে করি। তো উচিত শিক্ষা হয়েছে এই কথাটা মানুষ কখন বলে জাকির ভাই? এই কথাটা মানুষ তখনই বলে যখন তার মধ্যে বিদ্বেষ পোষণ করে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা পোষণ করে। একজন মানুষকে যখন সে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, একজন মানুষ সম্পর্কে যখন তার অন্তরের মধ্যে নিফাক, বুগস অর্থাৎ ঘৃণা থাকে, তখন এই কথাগুলো বের হয়ে আসে। তো এখন একজন মুসলমান ব্যক্তি সম্পর্কে আমার অন্তরে ঘৃণা পোষণ করা, এটা কেমন? আমি বিষয়গুলো পরে আসছি, আগে তো এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে। রোগগুলো যদি আমি চিহ্নিত করতে না পারি, তার প্রতিকার, তার চিকিৎসা আমি
দিতে পারবো না,
বের করতে পারবো না। তো যে কথাগুলো বলছি এগুলো আমার জন্যেও, আমি মনে করি যে আমারও সংশোধনের প্রয়োজন আছে। তো যারাই শুনছি তারা যেন এটাই মনে করি যে আমারও সংশোধনের প্রয়োজন আছে। আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নই, মানুষ কেউই ভুলের ঊর্ধ্বে নই। তো যখন কোনো মানুষ কারো সম্পর্কে ঘৃণা করে, ঘৃণা বিদ্বেষ পোষণ করে, যখনই কেউ কারো সম্পর্কে কাউকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তার সম্পর্কে হিংসা করে, তখনই তার মন থেকে, যখন ওই ব্যক্তি কোনো বিপদে নিপতিত হয়, বিপদাপন্ন হয়, যখন সে কোনো শাস্তি পায়, যখন সে কোনো রোগাক্রান্ত হয়, যখন সে কোনো হঠাৎ করে কোনো বিপদের মধ্যে পতিত হয়ে যায়, তখনই আমরা বলে বসি উচিত শিক্ষা হয়েছে। এই কথা আমি কেন বললাম, নিজেকে প্রশ্ন করি, ভাই আমি কেন বললাম? তার সম্পর্কে আমার মনে ঘৃণা তো নেই, তার সম্পর্কে আমার মনে কোনো বিদ্বেষ তো নেই, তাকে আমি ঘৃণা তো করি না। দেখুন, মুসলমান হচ্ছে একটি অঙ্গ, মানবিক একটি অঙ্গ। ইসলাম হচ্ছে মানবিক একটি অঙ্গ, আর মুসলমান হচ্ছে এক এক অঙ্গ ইসলামের মধ্যে, মানে দেহের এক একটা পার্ট। আমার যদি এই হাতে যদি আমি একটু আঘাত পাই, তখন কিন্তু এই আঙুলটাও আঘাত অনুভব করে। তো কোনো মুসলমান যখন বিপদে পড়ে, তখন অন্য মুমিন মুসলমান কিন্তু সেই কষ্টটা অনুভব করে। কেননা ইসলাম হচ্ছে একটা দেহ, আর মুসলমান হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ। এক একজন মুসলমান, ইসলামে বলা হয়েছে যে মুসলমান হচ্ছে পরস্পর ভাই ভাই। তা এখন এক ভাই কষ্ট পাবে আর আরেক ভাই সে কষ্ট অনুভব করবে না, এমনটা হতে পারে না। তো যদি আমি অনুভব না করি, তাহলে নিজের সম্পর্কে আমি চিন্তা করি যে আমার অবস্থান কোথায়। দেখুন, কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়ে দিয়েছেন। এর যে মানে টেস্ট রেজাল্ট যখন স্ক্যানিং করা হয়, কোনো ডায়াগনোসিস করা হয়, তখন তার ফলাফল কিন্তু বের হয়ে আসে। ডাক্তার তখন বলে দেয় যে আপনার এই সমস্যা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মুনাফিকদের বর্ণনা দিতে গিয়ে তিনি ইরশাদ করছেন যে যদি তোমাদের কোনো মঙ্গল হয়, যদি তোমাদের সাথে কখনো কোনো মঙ্গল হয়, তাহলে তাদের খারাপ লাগে। কাদের?
তাদের।
এখন তারা কারা, এটা পরে আসছি আমি।
জি।
আর তোমাদের যদি অমঙ্গল হয়, তাহলে তারা আনন্দিত হয়। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্থাৎ খোদা ভীরুতা অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। এখন এরা তারা কারা, এদের সম্পর্কে বলা হয়েছে যে এরাই হচ্ছে মুনাফিক। এখন আমি যখন বললাম যে উচিত শিক্ষা হয়েছে, সঠিক সাজা হয়েছে তার, তো বোঝা গেল আমার মধ্যে নিফাক রয়েছে। কোরআন বলছে, আমি না, আমার মধ্যে নিফাক রয়েছে, ঘৃণা রয়েছে, তবেই তো আমি খুশি হচ্ছি। আমার জাকির ভাই অসুস্থ হয়ে গেছে, ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তার মানে কি, জাকির ভাইয়ের প্রতি আমার
ঘৃণা আছে,
বিদ্বেষ রয়েছে, ঘৃণা রয়েছে। আর এই বিদ্বেষের পরিণাম কি, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায়, দেখুন প্রত্যেকটা কোরআনের আয়াতের ব্যাখ্যা কিন্তু হাদিসে আছে, যদি আমরা সেটা অনুসন্ধান করি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এবং রিয়াদুস সালেহীন কিতাবের মধ্যে এসেছে, ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না, কেননা এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ওই বিপদে নিমজ্জিত করবেন। দেখুন, আমার প্রতিবেশী মুসলমান ভাই, সে কোনো গুনাহের কারণে হোক, সে ব্যভিচার হোক, সে কোনো কারণে সে দেখা গেল অ্যারেস্ট হয়ে গেল, পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল,
আমরা কি বলি, উচিত শিক্ষা হয়েছে, বেটা খুবই খারাপ মানুষ, উচিত শিক্ষা রয়েছে। এখন আমি যদি ব্যভিচার করা অপছন্দ করি অ্যাজ এ মুসলিম বিং, আমি যদি কোনো গুনাহের কাজকে আমি যদি অপছন্দ করি, তো বলা হচ্ছে সে হাদিসে পাকের আলোকে যে ওই গুনাটা আমার দ্বারাও করানো হবে, মৃত্যুর পূর্বে আমি ওই গুনার মধ্যে নিপতিত হব।
স্পষ্ট হাদিস,
ফর এন এক্সাম্পল, যে কেউ ব্যভিচারের কারণে তাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে গেল, আমি কি বললাম, উচিত শিক্ষা হয়েছে, সঠিক শাস্তি পেয়েছে, বলা হয় না? তো এখন বলা হচ্ছে এই হাদিসে পাকে যে আল্লাহ রাসূল ইরশাদ করছে যে তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না, কেননা এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন, যখনই সে অনুশোচনা করবে, পানিশমেন্ট হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, অনুগ্রহ করবেন।
সুবহানাল্লাহ।
এর পরিবর্তে, এর পরবর্তীতে কি হবে, যে ব্যক্তি তাকে অবজ্ঞা করলো, ঘৃণা করলো, অর্থাৎ ওই কথাটা বললো, কি বললো, উচিত শিক্ষা হয়েছে, তখন এই কিতাবের মধ্যে এসছে হাদিসে পাকে যে আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ওই একই বিপদে নিমজ্জিত করবেন, অর্থাৎ ওই গুনাহটা, সেম গুনাহটা তোমার দ্বারা সংঘটিত
হবে। আরেকটা হাদিসে পাক এখানে আমি বলবো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের কোন একটা ভুল ওটাকে মানে সবার সামনে তুলে ধরে, তাকে অপমানিত করে, তার এই দোষটা, তার এই ভুলটা মানুষের সাথে বলে বলে বেড়ায়, ওই যে ব্যক্তি এই কাজগুলো করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ তার থেকে এই ভুলটা প্রকাশ না পাবে,
প্রকাশ না পায়।
তো এটা অনেক বড় মারাত্মক। আমরা তো কথায় কথায় বলে দিই উচিত শিক্ষা হয়েছে। ছোট্ট একটা ঘটনা আছে, একজন মসজিদ সাহেব মসজিদের মধ্যে চাকরি করত, প্রায় 40 বছর ধরে মসজিদের মধ্যে চাকরি করে। তো যখন ওই মসজিদের সভাপতি ছিল শুরুতে, সে এই মসজিদ সাহেবকে নিয়ে আসছে, সে যখন মারা গেল তার ছেলে সভাপতি হয়েছে। সভাপতি হওয়ার পরে ছেলে এসে একটা ঘোষণা করলো, আমাদের মসজিদে শিক্ষিত লোক থাকবে, কোনো অশিক্ষিত লোক, কম লেখাপড়া, সার্টিফিকেট নাই এমন লোক এখানে চাকরি নেই। তো ছাঁটাই পর্ব শুরু হয়ে গেছে, মসজিদ সাহেব পড়ে গেছে ছাঁটাইতে। তো মসজিদ সাহেব বলল, হুজুর আপনার কাছে অনুরোধ, আমার চাকরিটা থেকে না করে দিয়ে না আমাকে, আমাকে রাখেন এখানে, বেতনের প্রয়োজন নেই, আমি ফিসাবিলিল্লাহ করব। কেন তুমি ফিসাবিলিল্লাহ করবা? সভাপতি জিজ্ঞাসা করলো, কেন তুমি ফিসাবিলিল্লাহ করবা, আল্লাহ রাস্তে করবা? বলল, আমি হাদিসে পাকের মধ্যে পড়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদের মাথা সবার উপরে থাকবে। কাদের মাথা? যারা ফিসাবিলিল্লাহ মসজিদের মধ্যে আজান দেয়, মুয়াজ্জিনি করে, তাদের মাথা সবার উপরে থাকবে, উঁচু থাকবে। তো তারপরে সভাপতি মানতে রাজি না, বলল, আপনার বেতন ছাড়া তো আপনি চলতে পারবেন, আপনার ফ্যামিলি আছে। তো ওই মসজিদ সাহেব বলল, বেতন ছাড়া চলতে পারবো না, এটা 100% সত্য, আপনি এক কাজ করেন, আপনার মসজিদের সামনে একটা ছোট্ট দোকানের জায়গা আছে, এইটা আমাকে দিয়ে দেন, আমি এখান থেকে যা বিক্রি করতে পারি এটা দিয়ে আমার ফ্যামিলি পরিচালনা করব, আর মসজিদের ফ্রি আমি খেদমত করব। তো এটাই করা হলো, ওই মসজিদ সাহেবকে দিয়ে দেওয়া হলো দোকানটা। তো প্রায় 4 বছর পরে, এনার জীবনীতে আসছে, প্রায় 4 বছর পরে একটা দোকান থেকে 4টা দোকান করছে মসজিদ সাহেব, ব্যবসা করতেছে প্লাস মসজিদের খেদমতও করতেছে। এরপরে লোকেরা, আশেপাশের মানুষরা, তখন ওই যে সভাপতি আছে মসজিদের, তাকে ইশারা করে বলতেছে, সভাপতির এবার উচিত শিক্ষা হয়েছে। কেমন উচিত শিক্ষা হয়েছে? সে এই ব্যক্তিকে রাখতে চায় নাই, এখন দেখুন এ ব্যক্তি কত গরিব ছিল, এখন তার 4টা দোকানের মালিক সে। শেষ পর্যায়ে গিয়ে মসজিদের মধ্যে একদিন মিটিংয়ে বসলো সবাই, বললো, আমাদের মসজিদে মুসল্লি বেড়ে গেছে, তো এখন দোতলার কাজ ধরতে হবে। তো যতটুকু পরিমাণ টাকা, 30 লাখ 40 লাখ, এটা ঘোষণা করা হলো এখানে বসে মসজিদের মধ্যেই। এর মধ্যে মসজিদ সাহেব এসে মিটিংয়ে বসলো, বসে স্বাভাবিকভাবে জুমার পরেরা। তো বসার পরে যখন শুনলো যে 30-40 লাখ টাকা লাগবে দ্বিতীয় মসজিদের দ্বিতীয় ফ্লোরে কাজ ধরবে, তো মসজিদ সাহেব বললো সভাপতিকে, স্যার যদি আপনি কিছু মনে না করেন তো পুরো টাকাটা আমি দিতে চাই। তো একটু চিন্তা করি, কারো ব্যাপারে আমরা যখন বলি না উচিত শিক্ষা হয়েছে, ওটা এসে তো ফিরে আমার গায়ে লাগতে পারে, না আমার গায়ে লাগতে পারে। দর্শকের কয়েকটা SMS পড়ি, আমাদেরকে নাতে রসুল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার নাম লেখেন নাই কিন্তু SMS একটা অনেক বড় করেছেন, সারাংশ হলো গিয়ে আজকের যে বিষয় নিয়েছেন উচিত শিক্ষা, আমার মা প্রতিনিয়ত এটা বলতেই থাকে, এটা আমার মায়ের জন্য, আমার জন্য আমার মায়ের দোয়া হয়ে গিয়েছে মাশাআল্লাহ। যদি আপনি ভেবে নেন এটা আপনার জন্য দোয়া, অবশ্যই দোয়া, মা যদি বলে, আর মা কিন্তু কখনো যদি বলেছে আপনাকে আমাকে উচিত শিক্ষা হয়েছে, কিন্তু এটা অভিশাপের নিয়তে না বা হিংসার নিয়তে এটা বলেননি, মা মাই হয়ে থাকেন, মা তো এমনি বলে দিয়েছেন উচিত শিক্ষা হয়েছে। আর একজন আমাদেরকে SMS করলেন, খুব সুন্দর একটা বিষয় নিয়েছেন, উচিত শিক্ষা সহ আমাদের গ্রামে বা আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা এতটাই প্রচলন হয়ে গিয়েছে, যে ব্যক্তি বিপদে পড়ে তার সামনে গিয়েও বলার চেষ্টা করে তোমার উচিত শিক্ষা হয়েছে। হ্যাঁ, এরকমের ভুল, মারাত্মক ভুল মানুষগুলো করে, বিপদে পড়লেও ব্যক্তির সামনে গিয়ে বলে তোমার উচিত শিক্ষা হয়েছে। এরপরে আরেকজন আমাদেরকে SMS করলেন কুমিল্লা থেকে, তিনি বললেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তিনি লিখলেন আজকের বিষয়টাও খুব সুন্দর হয়েছে, উচিত শিক্ষা। সবাই তো বলে, কারো বিপদে সে বলে দিল উচিত শিক্ষা হয়েছে, যখন তার ব্যাপারে চলে আসে, সে যখন অসুস্থ হয়ে যায় বিপদে পড়ে, তখন সে বুঝে কি আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, তখন তার ব্যাপারে সে ভাবে না এটা মনে হয় আমার জন্য উচিত শিক্ষা, তখন আর মানুষ এটা ভাবে না। আল্লাহ তাআলা বরকত দান করুক। দুই একটা কলের দিকে যাই, এরপর সব ভাই থেকে নাচ শুনবো। জি, কল শুনিয়ে দিন।
আমি একটা নাচ শুনতে চাই, মদিনা বহু দূরে যাব কেমন?
আমিন আমিন। মদিনা তো বহু দূরে, কিন্তু যেতে এত সময় লাগে না, বাংলাদেশ থেকে বিমানে উঠলেই চলে যাওয়া যায়। তারপরও কালাম যেহেতু শুনতে চাইছেন, দেখি চেষ্টা করি, আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমার নাম কাজী মোহাম্মদ সাজিদ হোসেন, ঢাকা আশুলিয়া। আপনাদের চ্যানেল দেখি তো, খুব ভালো লাগে, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে। আমি একটি নাতের রাসূল শুনতে যাচ্ছি।
মাশাআল্লাহ, টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান ভালো লাগে, কিন্তু রেকর্ডেড সিলসিলা লাগে ভালো লাগে না আপনার কাছে? আপনি দেখেন না এগুলো? দেখবেন, সব অনুষ্ঠানগুলো ভালো, সবের মধ্যেই ভালো ভালো কথাগুলো বলা হয়, নেকির দাওয়াত দেওয়া হয়, শিক্ষণীয় কথাগুলো তুলে ধরা হয়। পরবর্তী কল দেন।
চকরিয়া কক্সবাজার থেকে, আমার নাম নূর মেহনা জাসমিন, আমি একটা মানতাবাদ শুনতে চাই, সেটা হলো জিন্দাবাদ, আমার আত্মার জিন্দাবাদ।
আচ্ছা আচ্ছা, আমার আত্মার জিন্দাবাদ, সাথেই থাকুন, সোহেব ভাই আছেন। আমরা শুরুতে একটা নাতের রাসূল শুনি, পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা অনুরোধের কালামগুলো শোনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানিয়া দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাতের লিখিত একটি কালামের কিছু বাংলা পংক্তি আমরা সকলেই ইলতিজা, ইস্তেগাসা হিসেবে, ফরিয়াদ হিসেবে পাঠ করে নিই। গুণহীর জয় না যে
Y'all. স্বদেশে যদি মোরে জয় কি হবে ইয়া রাসূলুল্লাহ গুনাহের জয় না যে অভাস আমার ইয়া রাসূলুল্লাহ গুনাহের জয় না যে রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালতে ইয়া রাসূলুল্লাহ বাঁচিতে চাই আমি তো বাঁচিতে পারি না যে হ্যায় বাঁচিতে চাই আমি তো বাঁচিতে পারি না যে হ্যায় বাঁচিতে চাই আমি রাসূলুল্লাহ গুনাহের এ মনি হয়ে চে অভস ইয়া রাসূলুল্লাহ মরণ কালে আমি যেন না হয় যাই বরবাদ মরণ কালে আমি যেন না হয় যাই বরবাদ ইয়া রাসূলুল্লাহ ya habib allah maran ka le amiya ka jeno na hoy jai bore baad rekho amar iman to সালামত ইয়া রাসূলুল্লাহ রেখো আমার ঈমান তুমি সালামত ইয়া রাসূলুল্লাহ তোমার রবে কসম আমি উপযুক্ত জাহান্নামে তোমার রবে কসম আমি উপযুক্ত জাহান্নামে বাঁচাতে পারবে তোমারি শাফাআত ইয়া রাসূলুল্লাহ বাঁচাতে পারবে تمہاری شفاعت یا رسول اللہ گناہ جائے نہ جیو بھاش آمار یا رسول اللہ تمہیں کیچھو کرما ہے رسالت یا رسول اللہ فش جاچے دنیا بھالو باشائیں آتا رے رے مون فش جاچے دنیا بھالو باشائیں بد کرے رے مون فش جاچے دنیا تارے رے مان کرو آتار ہوتے دورے آپ یا رسول اللہ گناہ جائنا جیو بھاش رسول اللہ تمہیں کیچھو کرما ہے رسالت یا رسول اللہ
ماشاءاللہ যদি কোনো উম্মতি নবীর কাছে ভিক্ষা চাইতে পারে, ভিক্ষা চাওয়ার মতো যদি ভিক্ষা চাইতে পারে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তাকে তরি পার করিয়ে নিবে, তাকে ইনশাআল্লাহ তাআলা ইমানের মতো দৌলত তার নসিব হয়ে যাবে যদি আমরা চাইতে পারি। আজ আমাদের সাথে যত দর্শক আছেন, আপনিও হয়তো মনে মনে ভাবছেন তো আমি তো গুনাহ থেকে বাঁচতে চাই কিন্তু বাঁচতে পারি না। এখন যে কালাম আমরা শ্রবণ করলাম গুনাহে জর্জরিত হয়ে গিয়েছে, এই কালামটা আপনি বারবার শুনেন। সত্যি এমন একটি কালাম না এটা, বারবার শুনেন, চোখের পানি ঝরতে থাকবে, আপনার মধ্যেও পরিবর্তন হতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কয়েকটা কমেন্টস পড়ি, এরপরে নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, নূর হোসেন ভাইয়ের কাছে আসবো। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগে, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখতে পারি মাশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক। এরপরে আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন, খুব সুন্দর একটি কমেন্টস, তিনি বললেন সবাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আরও কালাম শুনতে চাই, শুনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তালা। সাকিব ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন। এরপরে হিসাম ভাই আমাদের সাথে আছেন, তিনিও দেখছেন। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর একটি অনুষ্ঠান। জি আলহামদুলিল্লাহ, সবার পছন্দনীয় একটি অনুষ্ঠান। এরপর আরেকজন লেখলেন, আল্লাহ তালার দরবারে পানা, কতই না ঘৃণা আমরা পোষণ করি, আল্লাহ আমাদের সংশোধিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। জি জি, আমাদের অন্তরে ঘৃণা যে সৃষ্টি হয় সেটা আমরা নিজেরাও জানি না বা বুঝতে পারি না। আরেকজন লেখলেন, আল্লাহ একবার, এমনভাবে তো কেউ চিন্তাও করে না যে আমরা কথাটা বলি উচিত শিক্ষা। নূর হোসেন ভাই এ ব্যাপারে তিনি কমেন্টস করেছেন কি এই বিষয়টা নিয়ে, তো আমরা কখনো চিন্তাও করিনি যে উচিত শিক্ষা বললেও এর পিছনেও শরীয়তের বাধা রয়েছে বা নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আপনার দাওয়াত ইসলামী, আপনার মাদানী চ্যানেল তো এটাই চায় যে যেটা আমরা জানি না জানার মাধ্যম হয়েছে মাদানী চ্যানেল, সাথেই থাকুন। হ্যাঁ, রাইট রাইট রাইট,
কিন্তু আমরা এটাকে আমাদের মানে বদ অভ্যাস করে ফেলছি।
হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা শুনবো আরো কিছু আলোচনা। মেহেদী হাসান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। এরপরে আরেকজন লেখেন, আরিফুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, ধন্যবাদ। এরপরে শাহ আলম ভাই আছেন, আল্লাহ তালা বরকত দান করুক। আমাদের আবু মোহাম্মদ ভাইও আছেন। এরপরে শাকিল মিয়া আমাদের সাথে আছেন, আমি একটি নাচ শুনতে চাই, শোনাবো, সাথে থাকতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এরপরে অনেক ইসলামী ভাইদের কমেন্টসগুলো আছে, আমরা পড়লাম, আরও কিছু পর্ব সময় মতো ইনশাল্লাহ তাআলা। নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা শ্রবণ করি নূর হোসেন ভাই থেকে। ভাই আজকের বিষয় তো উচিত শিক্ষা।
জি, কিছু প্রাসঙ্গিক কথা আগে বলি, সেটা হচ্ছে আমরা তো সমাজের মধ্যে বসবাস করি, সমাজের মধ্যে একে অপরের পর নির্ভরশীল আমরা। তো এখানে যেই আজকের বিষয়টা রাখা হয়েছে, এটা একটা সমাজবেদী বলা যেতে পারে। সমাজের মধ্যে যেহেতু আমরা বসবাস করি আর সমাজের একে অপরকে আমরা এই বিষয়গুলো অভিহিত করে থাকি যে উচিত শিক্ষা হয়েছে, তো এই যে সমাজবেদী, এই বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা থেকে যদি আমরা একটু আলোকপাত করি, তো আল্লাহ রাসুল সমাজ বিজ্ঞানী হিসেবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আল্লাহ রাসুল কখনো রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে ভূমিকা পালন করেছেন, তো কখনো সমাজ বিজ্ঞানী। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারকা মুসলিম শরীফের, আর আজকের যে বিষয়টি যদি আমরা শুনলাম যে উচিত শিক্ষা হয়েছে, এটার মূল যেই আমরা দেখি যে কারণটা, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষটা বেশি ভূষিত হয়, যে এর কারণ বশতই মানুষ এই কথাটা বলে থাকে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাদিয়াল্লাহু
তাআলা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি বিষয় সমাজ বিজ্ঞানী হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই চারটি গুণ যদি আমরা গুণে গুণান্বিত হতে পারি, তাহলে হয়তোবা আজকের যে আলোকপাতের বিষয় আমাদের, এই অভ্যাসটা থেকে আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে পারবো।
রাইট।
সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান আমাদেরকে, হাদিসের সারাংশ এরকম যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্টকে দূর করে দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টকে দূর করে দেবে।
সুবহানাল্লাহ।
এখন আমাদের অভ্যাস কি, ওই যে হিংসা বিদ্বেষ, যখন আমি দেখি আমারই কোনো প্রতিবেশী, আমারই আপন ভাই, আমারই সমাজের মধ্যে কোনো অবস্থানকারী ব্যক্তি, সে যখন কষ্টে পতিত হয়, তখন আমি আমার অন্তরের মধ্যে অহংকার বিদ্বেষকে রেখে তখন আমি খুশি হই, আনন্দ আবেগে আমি বলি যে উচিত শিক্ষা হয়েছে। তাহলে এখানে আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, যদি তুমি তোমার ভাইয়ের, মুসলমান ভাইয়ের কোনো মানুষের কষ্টে কোনো একটি কষ্টকে দূর করে দাও, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার বড় একটি কষ্টকে দূর করে দেবে।
আল্লাহ।
তো এখন আমার অবস্থান কি, হিংসা বিদ্বেষ আমি অন্তরে রাখছি, তার কষ্টে আমি কষ্টায়িত না হয়ে আমি সেখানে বলছি কি, উচিত শিক্ষা হয়েছে।
অথচ উত্তম চরিত্রের মধ্যে এটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কষ্টের মধ্যে পতিত হয়, অপর মুসলমান তার দুঃখে দুঃখিত হবে, আর এটা হয়েছে সুন্দর আর উত্তম চরিত্রের অধিকারী।
এটাই তো মুমিনের গুণাবলী,
এটাই মুমিনের গুণাবলী।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ওই হিংসা বিদ্বেষের কারণে আমাদের মুমিনের গুণ না থাকার, মুমিনের গুণ তো নাই, আছে কি গুনাহগারের গুণ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অভাবে পড়ে যায়, তাহলে তুমি তার অভাবকে দূর করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাতের অভাবকে দূর করে দিবেন।
আহা, সুবহানাল্লাহ।
এখানে বিষয়টি দেখেন, যখন আমি একটা অবস্থানে থাকি, আমার অবস্থান যখন পরিবর্তন হয়ে যায়, আমার সমসাময়িক যে থাকে, হয়তোবা আমার ক্লাসমেট ছিল, আমরা একসাথে ভবিষ্যতে আমরা একটা ফিউচারে গিয়ে একটা এক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছি আমরা, আমি হয়তোবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছি, সে হয়তোবা নিজেও ব্যবসায়ী ছিল, যখন তার অধপতন হয়, তখন আমি আমার মধ্যে বলি উচিত শিক্ষা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে কথাটা কি ছিল, যে তার কষ্টে আমি কষ্টায়িত হব, তার অভাবে আমি তার অভাব জন্য পাশে দাঁড়াবো,
রাইট,
কিন্তু তার অধপতনের সময় আমি বললাম কি, উচিত শিক্ষা হয়েছে। কতটা আফসোসের বিষয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে যখন কোনো মানুষ অভাবে পড়ে যায়, কষ্টে পড়ে যায়, তুমি তার কষ্টকে দূর করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার কষ্টকে দূর করে দেবে।
সুবহানাল্লাহ।
এখন আমরা যদি দেখি এই যে গুণগুলো, এই গুণগুলো কি আমার মধ্যে আছে, নাকি আমি আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখছি? হিংসা বিদ্বেষ এমন একটি ব্যাধি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা হিংসা থেকে নিজেকে নিবৃত রাখো, কেননা হিংসা এমন একটি জিনিস যেটা তোমার আমলকে, পুণ্যকে এমনভাবে গ্রাস করবে যেমনিভাবে লাকড়িকে আগুন গ্রাস করে ফেলে।
আল্লাহ আল্লাহ।
তো এখন আমি আমার অন্তরের মধ্যে হিংসা রাখছি, আমার নিজের ভাইয়ের প্রতি, আমার নিজের বন্ধুর প্রতি, আমার নিজের আপন আত্মীয় স্বজনের প্রতি, তাহলে এটার বিদ্রুপ কী হচ্ছে? এটার কারণে আমি গুণাগার হচ্ছি, আমি নিজের আমল
নামার
পরিবর্তে গুনাহকে লিপিবদ্ধ করাচ্ছি। তো এই জন্য আমার আপনার উচিত হবে যে এই যে চিন্তা ভাবনা যে অপরের যখন সে অধপতন হয়ে গিয়েছে তখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই, তাকে আমি যদি সম্পদ দিয়ে না পারি, অর্থ দিয়ে না পারি, তাকে আমি সান্ত্বনা দিয়ে তাকে আমি তার কিছুটা কষ্টকে দূরীভূত করি।
আল্লাহ আল্লাহ।
আর আজকে আমাদের অবস্থা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মোবারকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুশ মেজাজ, আল্লাহ রাসূল
সুবহানাল্লাহ
অন্তরমদ মানে যে তার অন্তরমদ যে খুশি সেটা তার
চেহারায় প্রকাশ
পাচ্ছে, চেহারায় প্রকাশ পাচ্ছে। তো আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারা, নিশ্চয়ই আল্লাহ রাসূল আজকে খুশি আছেন, তো আজকে আল্লাহ রাসূল থেকে কিছু আমি দাবি করে নিব, কিছু আদায় করে নিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমি আপনার কাছে কিছু চাই আমি কি সেটা পাবো? তো আল্লাহ রাসূল তো অবশ্যই খুশি মনে আছেন, তো বলতেন, হ্যাঁ আয়েশা কী চাও তুমি, তাই আমি ইনশাআল্লাহ তোমার আব্দারকে পূরণ করবো। তো আমাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন চিন্তা করলেন, তিনি বয়স তো কম, তো তিনি চিন্তা করলেন যে আমি কিছুটা পরামর্শ আব্বাজানের সাথে করে নিই, যাতে আমি কিছু ভালো কিছু চাইতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে।
রাইট রাইট।
তখন তিনি সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি আছেন, তো আমার ইচ্ছা প্রকাশ হচ্ছে যে আমি আল্লাহ রাসূলের কাছে কিছু চাইবো, আবদার করবো।
ভালো একটা সময় আছে।
জি, ভালো একটি সময় আছে। আমরা তো সুযোগ সন্ধানী থাকি না, যখন মা বাবা খুশি থাকে তখন তাদের কাছ থেকে আবদার করি, আমরা বড় ভাই খুশি থাকলে তার কাছ থেকে আবদার করি, আর খুশি থাকলে অনেক সময় আমরা মন খুলে উজাড় করে দিয়েও দিই। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের জন্য এটা আমাদের জন্য অনেক বড় পয়গাম তিনি দিয়েছেন। তো এখানে আমাদের অনেক বড় খুশির সংবাদ, আবার দুঃখের সংবাদ রয়েছে,
শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। আমি এখানে একটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হলো কি, আপনি যে বললেন আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তিকে সহযোগিতা করবে, তার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেবে, যে ব্যক্তির দুঃখ কষ্ট বা পেরেশানি আল্লাহ তাআলা দূর করবেন, তো সে দূরটা কেমন দূর হবে? আল্লাহু আকবার। যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার উপর দয়া করে, ঈমান নসিব হয়ে যায়, এর চাইতে আর বড় কি থাকতে পারে? আপনি আরেকটা বিষয় বললেন যে অফিসের ব্যাপারে, যে একজনের পদোন্নতি হলে অন্যজন, একটি ঘটনা আছে এরকমেরই, দুই বন্ধু একই অফিসে জব করতো, তো একজন একটু স্মার্টভাবে চলাফেরা করতো আর একজন নর্মালি চলাফেরা করতো। তো অফিসের বস তাদেরকে সময় দিয়েছিল 2 বছরের, 2 বছরের মধ্যে তোমাদের একজন থেকে আমার অফিসের ম্যানেজার বানাবো। তো দুইজন খুব মন দিয়েই কাজ করতো, অফিসের ডিউটি ঠিক মতন পালন করতো, আসা যাওয়া করতো। লাস্ট দিন যেদিনকা তাদের ইন্টারভিউ হবে, এরপরে তাদেরকে ম্যানেজার বলে ঘোষণা করা হবে। তো দুই বন্ধুর মধ্যে খুব ভালো সম্পর্কও ছিল, কিন্তু যে ছেলেটা একটু স্মার্ট ছিল বা সবসময় ভালোভাবে চলাফেরা করতো, সে ওই নর্মাল যে ছেলেটা ছিল এর প্রতি একটু হিংসা ছিল তার, যেন সে ম্যানেজার না হতে পারে। হ্যাঁ, কখনো যদি বস ধমক দিত তো সে মনে মনে খুশি হতো, উচিত শিক্ষা হয়েছে, ম্যানেজার হওয়ার স্বপ্ন তোমার, এভাবে করে বারবার বলতো। এরপরে গিয়ে আপনার লাস্ট যেদিনকা ইন্টারভিউ আছে, তারা গেট দিয়ে ঢুকলো, ঢোকার পরে দারোয়ান যিনি ছিল, এই 2 বছর ধরে যে দারোয়ান ছিল, এই দারোয়ান সিঁড়ি দিয়ে নামতে ছিল, নিচে যাবে একটা ফাইল হাতের মধ্যে, একটা ফোল্ডার কয়েকটা ফাইল এটার মধ্যে। তো ওই দারোয়ান তাদেরকে বললো, দুইজন ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে না, তাদেরকে বললো কি, স্যার একটা কাজ করেন না, আমি বুড়া মানুষ পারি না এতগুলো, আমাকে একটু নিচে দিয়ে আসেন, একটু গেটের সামনে দিয়ে আসেন ফাইলগুলো। তো যেই ছেলেটা একটু স্মার্ট, সবসময় ভালোভাবে চলাফেরা করতো, সে দারোয়ানকে একটা ধমক দিল, আজকে ইন্টারভিউ শুধু টেনশন দিও না, যাও নিজের কাজ নিজে করো। আর যে ছেলেটা নর্মালিভাবে চলাফেরা করতো, সবার সাথে মিশুক ছিল, এই ছেলেটা মুরব্বির হাত থেকে ফাইলটা নিল, গেটের সামনে দিয়ে আসলো, এসে আবার ওই বন্ধুর সাথে দাঁড়ালো। আচ্ছা, এরপরে কী হলো, তাদেরকে ভিতরে ডাকা হলো ইন্টারভিউর জন্য। যখন ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করলো, তো ভিতরে ঢুকে যা দেখলো, তারা দেখার জন্য তৈরি ছিল না, যে দারোয়ান 2 বছর এই ফ্যাক্টরিতে দারোয়ানি করতেছে, যার একটা ফাইল নিচে দিয়ে আসার জন্য রাজি না, ওই দারোয়ান হাত মিলাইতে চেয়েছিল, এই 2জন ইন্টারভিউ দ্বারা দিতে আসছে তাদের সাথে হাত মিলানোর জন্য চেয়েছিল। তো দারোয়ানকে এটাও বলা হয়েছে, জানো না তুমি এখন মহামারীর রোগ চলতেছে, হাত মিলানো নিষেধ আছে। তো দারোয়ান বললো, আমি হাত পরিষ্কার করে আসছি, তারপর হাত মিলাইনি। আচ্ছা, যাই হোক, এটা নিষেধাজ্ঞা আছে। এরপরে গিয়ে যখন তারা ইন্টারভিউ দেওয়ার জন্য রুমে প্রবেশ করলো, সেখানে গিয়ে তারা একেবারে হতভম্ব হয়ে পড়লো, দেখলো যে এই দারোয়ান 2 বছর ধরে এই ফ্যাক্টরিতে, এই অফিসে দারোয়ানি করছে, সেই এটার মালিক। তো এখন যিনি একটু স্মার্ট বয় ছিল, সে দাঁড়িয়ে গেল, স্যার আপনি, আমি তো বুঝতে পারিনি। আর উনি ওই বস বলল কি, 2টা বছর আমি পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের দারোয়ানি করছি এখানে, কে আমার এটার জিম্মাদারি দায়িত্ব নিতে পারবে? কিন্তু তোমাকে আমি সবসময় দেখতাম, ইশারা ইশারায় তার বিপদে তুমি খুশি হতে, আর আমি সবসময় এই লোকটাকেই বেশি ধমক দিতাম, যাতে করে সে এই লোহাটা পাকাপোক্ত হয়ে যায়, হ্যাঁ আমার ফ্যাক্টরিটা আমার অফিসটা যেন সে চালাতে পারে, এই কারণে আমি প্রতিটা মুহূর্তে তাকে আমি ধমকের উপরে রাখতাম। আর তুমি তা দেখে খুশি হতে মনে মনে, আর বলতে উচিত শিক্ষা ম্যানেজার হওয়ার শখ, কিন্তু তোমাকে আমার পছন্দ হয়নি আমার ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে, একেই আমার পছন্দ হয়েছে। এই জন্য একজন ব্যক্তি বলে যে কখনো চারটা বিষয়ে লজ্জা করতে নেই, একটি হলো গিয়ে পুরানো কাপড়, বয়স্ক মা বাবা, দরিদ্র বন্ধু, এই চারটা বিষয় কখনো কি করতে নেই, অবহেলা করতে নেই এবং ঘৃণা করতে নেই, আর এতে লজ্জা পেতে নেই। দরিদ্র মা বাবা, বয়স্ক মা বাবা, দরিদ্র বন্ধু, স্বাভাবিক জীবনযাপন, পুরাতন কাপড়, এ ব্যাপারে কোনো লজ্জা করতে নেই। আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। রফিক ভাই আরও কিছু মাদানী ফুল আমাদেরকে শোনান আজকের বিষয়ে, উচিত শিক্ষা তো হচ্ছে না আমাদের। জি,
মেন হচ্ছে আমরা যদি এই কথাটাকে একটু ভালো করে যদি পর্যবেক্ষণ করি, তাহলে যেই গুণাগুলো, যে ব্যাধিগুলো এর ভেতর থেকে বের হয়ে আসছে সেগুলোকে যদি আমরা একটু ঝালাই করতে পারি, তাহলে হয়তো এই ব্যাধিটা থেকে আমরা বাঁচতে পারব। তো উচিত শিক্ষা হয়েছে এই কথাগুলোর মধ্যে, একদিকে যেমন অবজ্ঞা লুকিয়ে আছে, তো কোনো মুসলমানকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা হারাম, ছোট মনে করা হারাম। এরপরে এর মধ্যে রয়েছে কি, হাসাদ, বুগস, নিফাক, হিংসা, এটাও হারাম, এটাও এর মধ্যে রয়েছে। এই একটা বাক্যের মধ্যে কিন্তু এতগুলো রোগ রয়েছে। এরপরে যেটা রয়েছে কুধারণা, কুধারণা করো মুসলমান সম্পর্কে হারাম, এটাও এর মধ্যে রয়েছে। এরপরে এই ঘটনা আরও গুণা করায়, আরও এই বাক্যটা আরও মানুষকে গুণা করায়, সেটা কি, ব্যাকবাইটিং, গিবতের দিকে নিয়ে যায় মানুষকে। সে বিভিন্ন ধরনের নেতিবাচক কমেন্ট করতে থাকে, যা তার মধ্যে নেই সেটাও সে কমেন্ট করে ফেলে, অর্থাৎ তহমতের দিকে চলে যায়, বহুতানের দিকে চলে যায়। গিবত পর্যন্ত সে কি থাকে না, ক্ষান্ত থাকে না, সে বহুতান অপবাদের দিকে চলে যায়। তো এভাবে দেখা যায় যে এই একটা বাক্যের কারণে সে এতগুলো গুণা করছে। ফর অ্যান এক্সাম্পল, একজন লোক বাইক নিয়ে আসছে, সে পড়ে গেল, ঠিক আছে না, বা কেউ তাকে মেরে দিল, সে পড়ে গেল, ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে। এরা অনেক মানে বদমাশ, এরা অনেক মানে রাস্তার মধ্যে যখন নামে এই রাস্তাকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে, রাস্তার মধ্যে জিগ জ্যাগ করে মোটর বাইক চালায়। এই যে মানে ব্যাকবাইটিং শুরু হলো, গিবত শুরু হলো, কুধারণা শুরু হলো, এই গুনার দরজা তখন খুলে যায় এই একটা বাক্যের মাধ্যমে, উচিত শিক্ষা হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি জিগ জ্যাগ করে বাইক চালায় কিনা ও তো দেখতে আসেনি, এ রাফ বাইক চালায় কিনা সে কিন্তু দেখতে আসেনি, কিন্তু সে কি করে দিল, কমেন্ট করে দিল ওই ব্যক্তির মাধ্যমে, করেছে অন্যজন কিন্তু অপবাদ দিচ্ছে ওই ব্যক্তিকে। কেন, ভালো মানুষের উপরে কি দুর্ঘটনা আসে না? রাস্তায় একটা মানুষ খুব ডিসিপ্লিন ওয়েতে সে বাইক চালাচ্ছে, বা যে কোনো মানুষ খুব শৃঙ্খলা বজায় রেখে গাড়ি চালাচ্ছে, দেখা গেল আরেকটা ড্রাইভারের কারণে সে কি করলো, দুর্ঘটনার শিকার হলো, আরেকটা ড্রাইভার এসে তার উপর ইচ্ছাকৃতভাবে তার উপর এসে হুমড়ি খেয়ে পড়লো, এতে করে কি হলো, ওই বেচারা দুর্ঘটনার শিকার হলো। তা একে তো সে দুর্ঘটনার শিকার হলো, উপরন্তু সে কি কমেন্ট পাচ্ছে, উচিত শিক্ষা হয়েছে এর মাধ্যমে। সে গিবত করছে, যে ব্যক্তি বলছে সে কুধারণা করছে, সে কি করছে, সে অবজ্ঞা করছে, সে কি করছে, তার প্রতি হাসাদ, হিংসা, সে কিন্তু তাকে চেনে না, সে চেনে কাকে, বাইক রাইডারদেরকে, ওই ব্যক্তিকে সে চেনে না। তো অন্যান্য দশজন ভুল করার কারণে সে তার সম্পর্কে
মিথ্যাবাদনা করছে, তার উপরও দিয়ে দিচ্ছে,
তাকে অবজ্ঞা করছে।
হাজারো ড্রাইভার আছে রফিক ভাই, কন্ট্রোলে চালায় না, হাজারো ড্রাইভার আছে,
সবাই তো একরকম না,
সবাই একরকমের না, হাজারো আছে।
রফিক ভাই, যে আমাদের রফিক ভাই যেটা বললো মাশাআল্লাহ, আমরা যদি জ্ঞানীর একটা কথা বলে, গুনাহ গারকে নয় গুনাহকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, তো আমাদের অবস্থা হইতেছে আমরা পাপিকে ঘৃণা করা শুরু করে দিছি, পাপকে নয়। হ্যাঁ, আমরা শুধু মানুষকে ওই যে দোষগুলো বের করি না, মানুষের দোষগুলো বের করি, এর কারণেই কিন্তু আজকে আমাদের মধ্যে, সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, হ্যাঁ, পারস্পরিক কন্ট্রোল, এইগুলো কিন্তু এইগুলোই, এই কারণেই একটা বাক্য দিয়ে কিন্তু আমরা অনেকগুলো গুণা করতেছি, যেটা আমাদের রফিক ভাই বললো। এখন এই বিষয়টা যদি আমরা আমাদের জেহেনের মধ্যে আনি, যে আমি কুধারণা করা থেকে নিজেকে বাঁচাই, এই কুধারণা যদি আমি না করতাম, তাহলে আমি গুনাহের মধ্যে নিজেকে শরীক করাতে পারতাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে মোবারক এটাও রয়েছে এরকম, যে আমরা মানুষকে অন্তরের মধ্যে ভেজাল পাই না, আরেকজনকে আরেকজনের বিষয়ে আমরা অন্তরের মধ্যে ভেজাল করি। এরপর আরেকটা বিষয় হইতেছে, কারো সম্পদ বেড়ে গেলে আমরা সেটা অন্তরের মধ্যে হিংসা নিয়ে আসি। এই বিষয়টি খুব সুন্দর হাদিস, তাহলে আমাদের জবান থেকে হয়তো বা এরকম এই শব্দ বাক্য নাও আসতে পারে, যে উচিত শিক্ষা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ানো। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাসূল বলে উঠলো যে এই মুহূর্তে একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তো হতবাক, কে আসবে, কে জান্নাতি যাকে আল্লাহ রাসূল
জান্নাতি বলে
জান্নাতি বলে ঘোষণা করে দিল। কিছুক্ষণ পর দেখলো একজন আনসারি সাহাবি, সে আসতেছে।
সুবহানাল্লাহ।
তো উজু করা অবস্থায় বাম হাতে জুতো, ডান হাতে দাড়ির উজুর পানিকে ঝাড়ছে। তো সবাই তাকে দেখে হতবাক হলো, আনসারি সাহাবি, সে জান্নাতি হয়ে গেল। দ্বিতীয় দিন একইবার একই রকম ঘোষণা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুহূর্তে একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি।
আল্লাহ আল্লাহ।
তো সাহাবায়ে কেরাম সেদিনও হতবাক, কে আসবে আজকে। তো দ্বিতীয় দিন দেখা গেল পুনরায় সেই আনসারি সাহাবি আসলো। তো তৃতীয় দিন ঠিক একই অবস্থা। তো এর মধ্যে উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবি হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন সাহাবায়ে কেরামের মধ্যে তো নেকির প্রতি লোভ ছিল, যে কিভাবে নেকি অর্জন করা যায়, আমার এই ভাই কোন আমল করে জান্নাতের দিকে চলে গেল, আমি ওই আমল করতে চাই। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই আনসারি সাহাবির কাছে গেলেন। তিনি চিন্তা করলেন যে আমি দেখবো সে কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললো।
সুবহানাল্লাহ।
তো তিনি তাকে বললেন, ভাই অনুনয় বিনয় করে যে আমি তোমার কাছে তোমার বাসায় মেহমান হয়ে থাকতে চাই, হ্যাঁ তুমি যদি অনুমতি দাও আমাকে। তখন সাহাবায়ে কেরামের মন তো নরম ছিল, তাদের আত্মীয়তা পরণতাই গুণগুলো তো তাদের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ। তিনি বললেন, ঠিক আছে অবশ্যই আপনি আমার বাসায় মেহমান থাকবেন, আল্লাহ রাসূলের সুন্নত আদায় হবে আমার দ্বারা, অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আমার বিন আস রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য ছিল কি, আমি তার নেক আমলগুলো দেখবো, সে কি এমন আমল করে যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। তো তিন দিন তার কাছে রইলেন সাহাবিয়ে রাসূল। সাহাবিয়ে রাসূল তিনি নিজে নিজে ব্যক্ত করছেন যে আমি তিন দিন সেইখানে অতিবাহিত করলাম, আমি তেমন কোনো বিশেষ আমল তার মধ্যে দেখিনি, তেমন বিশেষ কোনো আমল তার মধ্যে আমি দেখিনি। রাতের বেলায় সে শুয়ে পড়তো, ফজরের সময় উঠে যেত, সে এমন যে না ভোরাতে উঠে তাহাজ্জুদ পড়তো, আমি এমন আমলও তার মধ্যে দেখিনি। হ্যাঁ এমন কিছু ভালো দেখেছি, সে যখন শোয়া অবস্থায় থাকতো তার অবস্থানকে সে পরিবর্তন করতো, অর্থাৎ এক কাত থেকে আরেক কাতে শুতো, সে তখন সে আল্লাহ তাআলার জিকির করতো।
সুবহানাল্লাহ।
তো তিনি তখনও নিজেকে ব্যক্ত করে বলছেন, এটাও আমার কাছে অত বড় আমল মনে হয়নি। তো তিনটা দিন অতিবাহিত হয়ে গেল, তখন তিনি বললেন, আমি তো তার কাছ থেকে তিন দিনের অনুমতি চেয়েছি, আমার তিন দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে, আজকে আমি বলেই দিই তাকে কি উদ্দেশ্যে আমি তার বাড়িতে অবস্থান করছি। তখন আনসারি সাহাবিকে জিজ্ঞেস করলো, ভাই আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন তুমি আসার পূর্বে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে,
সুবহানাল্লাহ,
তুমি এমন কি আমল করো আমাকে একটু বলো। তো আনসারি সাহাবি সে বলতেছে, আপনি আমাকে তিন দিন যে অবস্থায় দেখেছেন আমি আমার জীবনকে ঠিক এইভাবেই অতিবাহিত
করি। আল্লাহ আল্লাহ।
হ্যাঁ কিন্তু আমার মধ্যে একটা দিক আছে, একটা গুণ আছে, সেটা হচ্ছে আমি আমার অন্তরে কোনো মুসলমানকে নিয়ে ভেজাল পাই না, আমি আমার অন্তরে কোনো মুসলমান ভাইকে নিয়ে ভেজাল পাই না এবং
কুধারণা
পোষণ করি না, এবং আমার অন্তরের মধ্যে যদি কোনো মুসলমান ভাইয়ের সম্পদ বৃদ্ধি পেয়ে যায় আমি তাতে হিংসা করি না।
আল্লাহ।
তখন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, হ্যাঁ এটাই সেই আমল যে আমল তোমাকে, জি জি, অদৃশ্য ছিল, এটাই সেই আমল যে আমল তোমাকে জান্নাতে নিয়ে গেছে।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। নূরশান ভাই,
জি,
নোংরা যে মন থাকে, দূষিত মন, কুলুষিত মন,
আল্লাহ,
যে কুলুষিত মন থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়, মানুষ সম্পর্কে খারাপ ধারণা বের হয়। আমার অন্তর যদি খারাপ থাকে, আপনি আমার কাছে খারাপ,
তাওয়াটাই
আমার কাছে খারাপ,
জি জি,
উনি আমার কাছে খারাপ, পুরো দুনিয়াই খারাপ। বলে না এই দুনিয়াতে ভালো লোক নেই, অনেকে বলে, শুনবেন
এটা,
অনেকে বলে এই দুনিয়া খারাপ হয়ে গেছে, কেউ ভালো লোক নেই। আরে ভাই তুমি নিজেকে দেখো তুমি কি, এটার উদাহরণ ঠিক যারা ময়মুরুবি এইভাবে দেয়, চালনি যে আছে না গ্রাম দেশে, চালনি সুইকে বলছে যে ভাই তোমার তো যে
ছিদ্র
কর্নার রয়েছে, তোমার যে শেষাংশ রয়েছে, মানে একটা ছিদ্র আছে, তুমি কি লক্ষ্য করেছো? আর সুই বলছে, ভাই আমার তো একটা ছিদ্র, তোমার তো হাজারটা ছিদ্র, সেই হাজারটা ছিদ্র কি তোমার একদিনও চোখে পড়েনি?
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এটা কিন্তু এমন একটা এক্সাম্পল, চালনি চালনি সুইকে বলছে যে তোমার একটা ছিদ্র। তা আসলে বাস্তবিক পক্ষে এই সমাজের মধ্যে আমরা কি করি, মানুষের দোষগুলো আমাদের চোখের সামনে প্রতীয়মান হয়, কিন্তু এর কারণে কি হয়, আমরা মানুষের দোষ অন্বেষণে এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজের দোষগুলো
আমরা দেখি না।
বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, দিন হচ্ছে নিছক কল্যাণ কামনার নাম, দিন হচ্ছে নিছক কল্যাণ কামনার নাম। আমি মুসলমান, আমি কোনো ভাইয়ের কল্যাণ কামনা করব, এতে কিন্তু বিস্ময়কর কিছু নেই,
কিছু নেই,
এটাই স্বাভাবিক যে আমি মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের
কল্যাণ কামনা করব, রাইট?
যখনই আমি অকল্যাণ কামনা করব, এটাই তখন হয়ে যাবে অস্বাভাবিক আমার জন্য, যে তুমি কি করছো, নিজেকে প্রশ্ন করি যে তুমি মুসলমান তুমি কি করছো। অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারে দেখুন হাদিসে পাকে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করে, এটাই
যথেষ্ট
যে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন ব্যক্তি আসলো, তাকে বসতে জায়গা দিল না, আরে এর চেয়ে তো আমি উত্তম, এখানে তো বসার অধিকার আমারই আছে,
আল্লাহ আল্লাহ,
অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে শ্রেয় মনে করা। তো আসলে মেন হচ্ছে আমরা যারা মাদ্রিন চ্যানেলের দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন, এই যে আজকের যে একটা বিষয় ছিল উচিত শিক্ষা হয়েছে, এটা তো নিছক একটা বোঝানোর জন্য আমরা একটা টপিককে বেছে নিয়েছি, কিন্তু এর মধ্যে যে সকল বাতিনি আমরাজ অর্থাৎ স্পিরিচুয়াল যে ডিজিজ রয়েছে, বাহ্যিক রোগ হলে আমরা কত প্রেশান হয়ে যাই জাকির ভাই,
জি
হ্যাঁ, মাথা ব্যথা হয়েছে ডাক্তারের কাছে যাই, বুকটা আজকে খুব ধড়ফড় করছে, না জানি কি হয়েছে হঠাৎ করে হার্ট ফেল হয়ে যেতে পারে, ডাক্তারের কাছে আগে থেকে যাই, কোমরে ব্যথা আগে থেকে ডাক্তারের কাছে যাই। এটা হলো আমার এক্সটার্নাল ডিজিজ যা আমি দেখছি, কিন্তু যে রোগ আমি দেখছি না আমার অন্তরে লুকায়িত, হিডেন ইন মাই হার্ট, তো সেই রোগের চিকিৎসা আমি কিভাবে করব। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল,
আলহামদুলিল্লাহ
যারা মাদানী চ্যানেলের দর্শক, নিয়মিত দর্শক, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এভাবেই তাদের যে প্রত্যেকটা মানুষের স্বয়ং নিজেরও, কেননা এখানে আত্মশুদ্ধিরও প্রয়োজন রয়েছে, আমি মনে করি আমারও প্রয়োজন রয়েছে, যিনি আমির আহলে সুন্নাত, যিনি পুরো বিশ্বের আলহামদুলিল্লাহ লাখো কোটি নওজোয়ানের মানে অন্তরের স্পন্দন আমির আহলে সুন্নাত, যার নাম শুনে নড়ে চড়ে বসে, আমির আহলে সুন্নাত
আল্লাহ
আলহামদুলিল্লাহ, ইনি তো পুরো জগতের মধ্যে ইনকিলাব তৈরি
করে দিয়েছেন,
বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন, সাইলেন্ট রিভলিউশন ক্রিয়েট করেছেন, তা কি মানুষকে গুনাহ থেকে
বাঁচানো,
বাঁচিয়ে নেককার করেছেন, বেনামাজিকে নামাজি করছেন, যার দাড়ি নেই তার মুখে দাড়ি সাজিয়ে দিয়েছেন, যে মাথায় কাল পর্যন্ত টুপি পরতো না তাকে ইমামার অর্থাৎ এই তাজ সাজিয়ে দিয়েছেন, সেই আমির আহলে সুন্নাত যিনি মানুষকে নেকির রাস্তার দিকে ধাবিত করছেন, জান্নাতের পথ দেখিয়ে দিচ্ছেন, সেই আমির আহলে সুন্নাত স্বয়ং বলে যে আমারও ইসলার দরকার, আমারও সংশোধনের দরকার। আমি আর আপনি কে? যখন এখানে আমির আহলে সুন্নাতের মতো এত বড় একজন গ্রেট গ্রেট পার্সোনালিটি, তিনি বলছেন যে আমারও আত্মশুদ্ধির প্রয়োজন
আছে,
অথচ তিনি মানুষকে তিনি সংশোধন করছেন, যার সংশোধনের ধরন এমন যে তিনি শুধু ইশারা করলে মানুষ মানে সামনে বসে সহস্র ভাগ্যকে আমি পরিবর্তন হতে দেখেছি যার কৃপার দৃষ্টিতে। আমির আহলে সুন্নাতের দৃষ্টি এমন যে যার দৃষ্টি যার উপরে পড়ে সে ব্যক্তি গুনাগার থেকে নেককার হয়ে যায়। সেই আমির আহলে সুন্নাত এত বড় একজন আজিম হস্তি, তিনিও বলছেন যে আমি নিজের সংশোধন চাই। আজকে আমরা যারা বসে আছি,
তোর জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ, তোর জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ, পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন, মদিনা দিনে রোশন তোমার নূরান চেহারা জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ, দুনিয়ারে অনাচ কানচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, দুনিয়ারে আনাচ কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নাত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তোমার কাজ পাথরি জমিতে নদী খননের মতো তুমি থাকো প্রজ্বলিত আরে নিরাপদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ
মাশাআল্লাহ ছোটবেলায় দর্শক শ্রোতা যখন আমরা স্কুল কলেজে বা মাদ্রাসায় আমরা লেখাপড়া করছি তখন কিন্তু এই অভ্যাসটা অনেক ছাত্রদের মধ্যে ছিল অপর কোনো ছাত্র ভাইয়ের উপরে যদি টিচার রাগ করতেন বা ধমক দিতেন বা শাসন করতেন তার বিপরীতে যারা আছে তারা এই কথাটা বলতো উচিত শিক্ষা হয়েছে আজকে স্যার দিছে পিটানি একবার হেডমাস্টার স্যার স্কুলের বারান্দা দিয়ে হাঁটতেছিলেন একটা ছোট বাচ্চা সিক্স সেভেনে পড়ে বারান্দায় দাঁড়িয়ে বিড়বিড় করতেছে কী কী জানি বলতেছে তো হেড স্যারে বারান্দা যখন নামলো দেখে একা একা দাঁড়িয়ে বিড়বিড় করতেছে তো স্যার জিজ্ঞাসা করলো কী খবর তোমার তুমি এখানে দাঁড়িয়ে বিড়বিড় কী করতেছ তো এ কান্না করে দিছে রিয়েললি বললো স্যার ইংলিশ টিচার আমাকে দুইটা বাড়ি দিছে তো আমার সাথে যেগুলো আছে সবগুলো বলতেছে একবারে উচিত শিক্ষা হয়েছে এমনি তো মারও খেলাম হাতও লাল হয়ে গেল অপমানও হলাম ক্লাসের মধ্যে এরপরে সবাই মিলে স্যারে যাওয়ার পর অপমানিত হলাম আমি আমাকে লজ্জিত হতে হলো এখানে ক্লাসের মধ্যে সবাই বলতেছে উচিত শিক্ষা হয়েছে তোর প্রতিদিন তো আমরাই মার খাই আজকে তুই খেলি মার খালি তো হেড স্যারে তখন একে নিয়ে ক্লাসরুমে ঢুকলো ঢুকে সকল ছাত্রদের উদ্দেশ্যে বলল যে এভাবে করা উচিত না যদি মনে কষ্ট পেয়ে স্কুল ছেড়ে চলে যায় ছেলেটা লেখাপড়া যদি বন্ধ হয়ে যায় আর জানি না কার কখন কোন বিষয়টা মাথায় চলে আসে যদি ছেড়ে যায় স্কুল তো তখন একটা ছেলের ভবিষ্যৎ বা তার লেখাপড়া তোমরা নষ্ট করে দিবা তো তোমাদের কারণে এটা হবে তো আসলে এরকমের কিছু বিষয় ছোটবেলায় হয়েছে এখনও যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলি অন্য কোনো স্টুডেন্টকে যখন শাসন করে স্যার তো আমাদের উচিত তাকে সান্ত্বনা দেওয়া লজ্জিত না করা অপমানিত না করা তাকে সান্ত্বনা দেওয়া আজকে হয়েছে অসুবিধা নেই কালকে তুমি পড়া ভালো করে নিয়ে আসো এভাবে করে আমাদের ছোট বয়সটাও যেন সুন্দর মতো কাটে আমরা যেন খেয়াল রাখি নুরেশন ভাই শেষ কিছু মাদানি ফুল দর্শকের উদ্দেশ্যে
সাল্লামের আসল জীবনী থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো
রাইট
সাহাবায়ে কেরাম এর মধ্যে একজন ছিল যিনি যার জীবনের মধ্যে এসেছে যে প্রকাশ্যে তার দ্বারা কিছু কাজ হয়ে যেত যেগুলো সাধারণ চোখে মুমিনের গুণাবলীর মধ্যে হয় না
হয় না
তো অন্যান্য সাহাবায়ে কেরাম ইনারা ইনার উপস্থিতিতে খুব খারাপ তুচ্ছতাচ্ছিল্য করতো যেহেতু প্রকাশ্যে এই খারাপ কাজগুলো করে বেড়ায় হ্যাঁ তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে অবস্থান করছেন সাহাবায়ে কেরাম ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে ওই ব্যক্তির ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং এমনকি কিছু কিছু সাহাবায়ে কেরাম ইনার জন্য লানতের মতো প্রকাশ করে দিয়েছেন কথা ব্যক্ত করেছেন তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ঘর থেকে বের হয়ে এসেছেন সে খবরদার তোমরা তাকে নিয়ে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করো না কেননা সে আল্লাহ রাসূলকে ভালোবাসে এই যে বিষয়টা আমি আপনি দেখছি একজনকে একরকম কিন্তু আল্লাহ তাআলার দরবারে সে কতটুকু কবুলি আছে সেটা আমি জানি না তার মাকাম কোথায় রয়েছে আমি জানি না আমরা জানি না কিন্তু আফসোস তার বাহ্যিক কিছু দোষ অন্বেষণ করে তার বাহ্যিক কিছু গুনাহের কারণে আমি তাকে তুচ্ছতাচ্ছিল্য করতেছি
দেখার মধ্যে তো ভুল হতে পারে
দেখার মধ্যে তো ভুল হতে পারে না
রাইট
তো আফসোস এখন এই আমাদের এই যে ব্যাধিটা যে রোগটা হ্যাঁ উচিত শিক্ষা হয়েছে আপনি যেটা বললেন এই স্কুল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি অফিস কর্মশালায় যায় সেখানে চাকরিজীবী যারা আছে একে অপরের সাথে এই যে বিষয়গুলো সমাজ, ঘরের মধ্যে দুই ভাই তিন ভাই, ভাই বোন আছে, বড় ভাই ছোট ভাই, বড় ভাই যখন একটু মার খায় ছোট ভাই বলে উচিত শিক্ষা হয়েছে আমরা তুমি খুব শাসন করো, পরিবারও
মুক্ত নেই,
মুক্ত নেই, অর্থাৎ প্রতিটা সেক্টরে আছে এই বিষয়টা, এই ব্যাধিটা, এই রোগটা,
ব্যাধি
চিহ্নিত করতে পারি। হ্যাঁ, কেননা যেটা আমার রফিক ভাই, জি রফিক ভাই খুব আইডেন্টিফিকেশন করে বলছেন জিনিসটা, যে এই একটা বাক্যের মাধ্যমে অসংখ্য গুনাহের মধ্যে আমরা ডুবে যাই। তো এখন বিষয়টা হইতেছে আমরা যে কয়েকটি বিষয় এই বাক্যটা থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে পারি তাহলে আমরা মানুষের গীবত করা থেকে বাঁচতে পারবো, মানুষের দোষ অন্বেষণ করা থেকে বাঁচতে পারবো, মানুষের দোষ ত্রুটি আমরা অন্বেষণ করব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে
হেফাজত করুন। জাকির ভাই দোয়াও করতে হবে না,
জি
দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার,
দোয়া করতে হবে,
দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন মাঝে মাঝে এভাবে, যে বিদ্বেষ পোষণ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন তিনি এভাবে। আল্লাহ নবী, দেখুন আল্লাহ নবী তো হচ্ছেন সাইয়্যিদুল মাসুমিন,
সুবহানাল্লাহ,
সকল আম্বিয়া কেরাম, উলামায়ে আহলে সুন্নাত যারা রয়েছেন তাদের অভিমত হচ্ছেন যে সকল আম্বিয়া কেরাম হচ্ছেন নিষ্পাপ, আর আমাদের নবী হচ্ছেন সাইয়্যিদুল মাসুমিন, নিষ্পাপদের
সরদার,
প্রধান, চিফ অব দ্য ইনোসেন্ট। তো কাজেই আল্লাহর নবী কেন এই দোয়া করতেন? ওয়ান অফ দ্য কোশ্চেন আমার মনের মধ্যে মানে একটা ইয়ে আসছে, অনেকগুলো প্রশ্নের মাঝে একটা প্রশ্ন, যে আল্লাহ নবী কেন দোয়া করতেন? আল্লাহ নবী তো সাইয়্যিদুল মাসুমিন, আল্লাহ নবী এই জন্য দোয়া করতেন আমাদেরকে
উম্মতের জন্য শিক্ষা,
আমরা যেন সেম ওয়ে আমরা যেন দোয়া
দোয়া করি আল্লাহ তাআলা।
তো তিনি দোয়া এভাবে করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমি তোমার কাছে অবিচার, দুর্ভাগ্য ও শত্রুর বিপদে আনন্দ করা থেকে আশ্রয় কামনা করি। আজকের যে বিষয়,
জি জি,
যে উচিত শিক্ষা হয়েছে, অর্থাৎ আমার প্রতিপক্ষ, আমার শত্রু যখন বিপদাপন্ন হয় আমি কি বলি? উচিত শিক্ষা হয়েছে, আনন্দিত হচ্ছে, এটা কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ, অথচ এই আনন্দ হারাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বাতিনী আমরাজ থেকে, অর্থাৎ যে স্পিরিচুয়াল যে ডিজিজ রয়েছে, হুইচ ইজ হিডেন ইন মাই হার্ট, ইন আওয়ার হার্ট, এটাকে রিমুভ করতে হলে, এর থেকে আমাদেরকে, আমরা যদি আরোগ্য চাই তাহলে আমাদেরকে দোয়াও করতে হবে,
দোয়াও করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দোয়ার মধ্যেও এই সকল বিষয়গুলো যেন আমরা মনে রাখতে পারি সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছিলাম উচিত শিক্ষা, মোটামুটি কিছু আলোচনা করার আমরা চেষ্টা করেছি, সময় একেবারে শেষ। আমরা আল্লাহ তাআলা আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু সালাম, আরশে আরশে আযামের তারকা, আসসালাতু আসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম, জব ফেরেশতে কবর মে জলবা দিখায়ে আপকা, জব ফেরেশতে কবর মে জলবা দিখায়ে আপকা, হো জবা পর প্যারে আপা, আসসালাতু
তো সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাত ও সালাম ফেরেশতারা পড়েন দরুদ সকলে নবীর প্রতি শ্রেষ্ঠ বাদশাহ সালাত ও সালাম আরশে আজমের তারকা আরশে আজমের তারকা সালাত ও সালাম মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাত ও সালাম
আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা নূরাল্লাহ
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।